This track was downloaded from FusionBD.com.
Well, in the merry month of May, up from me home, as I had left the cares and threw a nearly broken heart, saluted father dear, kissed me darling mother, drank a pint of beer, me grieving tears, was mother than not to reap the corn and leave where I was born, God has felt the cause of bunny ghost, and God has a bunny pair of
দেখুন, মামলা যদি দিতে হয় তাহলে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে আমার জানতে হবে। ভালো করে ভেবে দেখুন। সবচেয়ে অপ্রয়োজনীয় যে ঘটনাটাকে মনে করছেন আপনি, হয়তো দেখা যাবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বলছেন ভদ্রলোক দিন দশেক আগে আপনার ভাড়াটিয়া হিসেবে আসেন এবং আপনাকে 15 দিনের খরচ আগাম দেন, তাই তো?
তিনি জিজ্ঞাসা করেছিলেন
কত দিতে হবে।
আমি বলেছিলাম সপ্তাহে 50 শিলিং, উপরতলা একটা ছোট্ট বসবার ঘর আর একটা শোবার ঘর সমস্ত ব্যবস্থা সহ। ভদ্রলোক কি বললেন?
সপ্তাহে 5 পাউন্ড করে দেব, যদি আমার ইচ্ছে মতো ব্যবস্থা হয়।
আমি গরিব আর আমার স্বামীর আয়ও এমন কিছু নয়, তাই এ টাকাটা আমাদের কাছে অনেকখানি। তখনই একটা 10 পাউন্ডের নোট বার করে আমার সামনে ধরলেন তিনি, বললেন
যদি আমার শর্তে রাজি হন তাহলে এ টাকা প্রতি 15 দিন অন্তর অন্তর পেয়ে যাবেন, বেশ কিছুদিনের জন্য। আর আপনি যদি রাজি না হন তাহলে চললাম।
শর্তটা কি জানতে পারি?
বাড়ির একটা চাবি আমার কাছে রাখতে হবে, আর আমাকে আমার মতো থাকতে দিতে হবে, বিরক্ত করা চলবে না।
এই এসবই বললেন।
তা সেটা তেমন আশ্চর্য কি?
যুক্তি দিয়ে দেখলে নয় বটে, কিন্তু এটার মধ্যে কিছুমাত্র যুক্তি নেই। 10 দিন হলো তিনি এসেছেন, কিন্তু না মিস্টার ওয়ারেন, না মেয়েটি, না আমি, কেউ কখনো একবারের জন্য তার দেখা পাইনি। পাচারি করার আওয়াজ শুনতে পাই রাতে, সকালে বাইরে বের হননি।
ও, তাহলে সেই প্রথম দিন রাতে তিনি বাইরে গিয়েছিলেন?
জি হ্যাঁ, আর ফিরেছিলেন অনেক রাতে। আমরা তখন সবাই শুয়ে পড়েছি। আগে অবশ্য তিনি বলে গিয়েছিলেন এমনটি প্রায়ই হবে, তাই আমায় বারণ করেছিলেন দরজায় খিল দিতে। মাঝরাতের পরে আমি তার সিঁড়ি দিয়ে ওঠার পায়ের শব্দ পেয়েছিলাম।
আচ্ছা, তার খাবারের কি হতো?
তার বিশেষ নির্দেশ ছিল ঘন্টা বাজলে খাবার নিয়ে গিয়ে দরজার বাইরের একটা চেয়ারে রেখে আসতে হবে, তারপর খাওয়া হয়ে গেলে আবার ঘন্টা বাজাতেন, তখন গিয়ে সেই টেবিলের ওপর থেকে বাসনপত্র নিয়ে আসতাম, আর কোনো কিছুর দরকার হলে তা একটুকরো কাগজে ছাপার হরফে লিখে সেখানে রেখে দিতেন। শুধু যা চাই সেই কথাটা, আর কিছু না। এই যে একটা নিয়ে এসেছি আপনাকে দেখাবো বলে, সোপ, এই যে, এই যে আর একটা টুকরো, ম্যাচ। প্রথম দিন সকালে লেখা ছিল ডেইলি গ্যাজেট, সেই থেকে আমি রোজ সকালে তার ব্রেকফাস্টের সঙ্গে পত্রিকাটাও রেখে আসি।
ডক্টর ওয়াটসন এতক্ষণ দুইজনের কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন, এবার প্রচুর কৌতূহলের সঙ্গে চিটকুটগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হোমস বললেন,
এটা অবশ্য বেশ অস্বাভাবিক, নিজেকে আড়াল করে রাখার জন্য সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ছাপার অক্ষরে লেখা কেন? এটা বেশ জবরজং একটা ব্যাপার, সাধারণভাবে লিখে কি হয়? আচ্ছা ওয়াটসন, তোমার কি মনে হচ্ছে এই ব্যাপারে?
আগন্তুক হয়তো নিজের হাতের লেখাটা নিজেই গোপন করতে চাচ্ছেন।
কিন্তু কেন, কি ক্ষতি হতে পারে যদি বাড়িওয়ালি তার হাতের লেখার পরিচয় পান? তারপর ধরো এরকম সংক্ষিপ্ত খবর কেন? ওয়াটসন, তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে অক্ষরগুলো লেখা সাধারণ গোলাপি মোটা শিশের পেন্সিল দিয়ে, আর আর দেখো দেখো কাগজটা ছিঁড়ে নিয়ে হয়েছে লেখার পরে, যে জন্য সোপের এস অক্ষরটা এখানে ছিঁড়ে গিয়েছে, এর একটা অর্থ আছে, সেটা কি বলো তো ওয়াটসন?
সেটা মনে হয় সাবধানতা অবলম্বন।
ঠিক তাই, নিশ্চয়ই কোনো চিহ্ন, আঙ্গুলের ছাপ হয়তো বা এমন কিছু যা থেকে তার পরিচয় পাওয়া সম্ভব। আচ্ছা মিসেস ওয়ারেন, তুমি বলছো লোকটি লম্বায় মাঝামাঝি, কালচে আর দাড়িওয়ালা, বয়স কত হতে পারে?
অল্পই মনে হয়, তবে 30-এর উপর হবে না। আর তিনি ইংরেজি বেশ ভালোই বলেন, তবে উচ্চারণ শুনে মনে হয় বিদেশি। পোশাক পরিচ্ছদ খুব সুন্দর এবং অত্যন্ত ভদ্র, কালচে রঙের পোশাক পরতে ভালোবাসেন মনে হয়।
কি নাম বলেছেন?
না না না, কোনো নামই বলেননি। তার নামে কোনো চিঠিপত্র আসেনি, আর কেউ কখনো তার সঙ্গে দেখা করতেও আসেনি। আর বাদামি রঙের একটা বড় ব্যাগ ছাড়া আর কোনো জিনিসপত্র তার ঘরে নেই। আমাকে বা আমার মেয়েকে তার ঘরে কাজকর্ম করতে হয় না, তিনি নিজেই তার সমস্ত কাজ করেন।
এরপর ব্যাগ থেকে একটা খাম বের করলেন ঢেল করতে, সেটাকে টেবিলের উপর ঝাড়লেন, বেরিয়ে পড়লো দুটো পোড়া ম্যাচের কাঠি আর একটা সিগারেটের দগ্ধ অবশেষ।
আজ সকালে এগুলো তার ট্রের উপর ছিল, নিয়ে এলাম, কারণ আমি শুনেছি ছোটখাটো জিনিস থেকেও আপনি অনেক গুরুতর সব বিষয় জানতে পারেন।
এ থেকে কিচ্ছু পাওয়া যাবে না। অবশ্য বলা যায় মেচের কাঠিগুলো ব্যবহার করা হয়েছে সিগারেট ধরাবার জন্য, নতুবা তো কম করে পুড়ত না, পাইপ বা চুরুট ধরাতে হলে মেচের কাঠির অর্ধেকটাই পুড়ে যায়। কিন্তু এই সিগারেটের পোড়া টুকরোটা অত্যন্ত উল্লেখযোগ্য। ভদ্রলোকের তো দাড়ি গোফ আছে আপনি বলেছেন, তাই না? বুঝতে পারছি না ঠিক। আমার তো ধারণা দাড়ি গোফ পরিষ্কার করে কামানো লোকের পক্ষেই এমন ভাবে সিগারেট খাওয়া সম্ভব। ওয়াটসন, তোমার ওই ছোট গোফ পর্যন্ত এইভাবে সিগারেট খেলে ঝলসে যাবে।
তবে কি সিগারেট হোল্ডারে লাগিয়ে খাওয়া হয়েছে?
আরে না না, দেখছো না এটা কিরকম? আচ্ছা মিসেস ওয়ারেন, দুইজন লোক নেই তো ওখানে?
না না, তা না, উনি এতই কম খান যে কি করে বেঁচে আছেন তাই ভাবে।
দেখা যাচ্ছে আরো কিছু খবরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যাই হোক, আপনার অভিযোগ করার মতো তেমন কিছুই হয়নি, ভাড়া পেয়েছেন, আর ভাড়াটি হিসেবেও উনি কোনো ঝামেলা করেন না। যদিও অবশ্য ব্যাপারটা খানিকটা অস্বাভাবিক, পয়সা তো ভালোই পাচ্ছেন, এবং যদিও তিনি আত্মগোপন করতে চান তাতে আপনার কি? যতদিন না মনে হচ্ছে এর মধ্যে কোনো অপরাধের ব্যাপার আছে ততদিন ওর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার আপনার নেই। মামলাটা আমি নিলাম লক্ষ্য রাখব, আর নতুন কিছু ঘটলে জানাবেন এবং নিশ্চিন্ত থাকুন। দরকার হলে আমার সাহায্য আপনি অবশ্যই পাবেন।
মিসেস ওয়ারেন চলে যেতে হোমস বললেন,
মামলাটায় সত্যি কয়েকটা বৈশিষ্ট্য আছে ওয়াটসন, হয়তো খুবই সামান্য, তবে প্রথমে আমার মনে হচ্ছে ভাড়া যিনি নিয়েছেন তিনি নন, অন্য কোনো লোক এখানে বাস করছেন। একটু ভাবলেই তুমি বুঝতে পারবে, সিগারেটের দগ্ধাবশেষের কথা বাদ দিলেও এটা কি অর্থপূর্ণ নয় যে ভাড়া নেবার ঠিক পরেই ভাড়াটা বেরিয়ে গেছে এবং তিনি কিংবা অন্য কেউ ফিরেছেন এমন সময় যখন কোনো সাক্ষী ছিল না, এবং যিনি বেরিয়ে গেছেন তিনি যে ফিরে এসেছেন এমন কোনো প্রমাণ আমাদের নেই। তারপর ধরো ভাড়া যিনি নিয়েছেন তিনি ইংরেজি বলেন ভালো, কিন্তু ঘরের এই লোকটি ছাপার হরফে লেখেন ম্যাচ, কিন্তু লেখা উচিত ছিল ম্যাচেস। অবশ্য এমনও হতে পারে যে কথাটা কোনো অভিধান থেকে নেওয়া হয়েছে যেখানে কেবলমাত্র এক বচনটাই দেওয়া হয়েছে, বহু বচনটা নয়। ছাপার অক্ষরে লেখার উদ্দেশ্য হয়তো ইংরেজি জ্ঞানের অভাবটা গোপন করা।
যাই হোক, পরদিন সকালে প্রচুর উত্তেজনার সঙ্গে মক্কেলটি ধরে বেগে ঘরে ঢুকল। মিস্টার হোমসকে বললেন,
মিস্টার হোমস, পুলিশের মামলা এটা, আর আমি সহ্য করবো না, মালপত্র নিয়ে ওকে চলে যেতে হবে। সোজা গিয়ে ওকেই বলতাম, কিন্তু মনে হলো তার আগে আপনার মত নেওয়া উচিত, তাই এলাম। ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি, আর তার উপর যখন আমার বুড়ো কর্তাকে মারধর।
কি, মিস্টার ওয়ারেনকে মারধর করেছে?
আজ 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 সকালের ঘটনা স্যার। টটেনহ্যাম পোর্ট রোডের মর্টন অ্যান্ড ওয়েলাইট কোম্পানির ঘড়ির তদারক করেন তিনি। সাতটার আগে বাড়ি থেকে বেরোতে হয়, সকালবেলায় দুইজন লোক পেছন থেকে এসে তার মাথায় একটা কোট ফেলে দেয়, তারপর জোর করে একটা গাড়িতে তুলে নেয় তাকে। ঘন্টাখানি চলতে থাকে গাড়িটা, তারপর ওরা দরজা খুলে বার করে দেয় তাকে। সামনে যখন উঠলেন দেখলেন তিনি হ্যামস্টেড হেঁচে, সেখান থেকে বাসে করে বাড়ি ফেরেন তিনি, সোফায় শুয়ে আছেন, আর আমি সোজা আপনার কাছে এসেছি খবরটা দেব বলে।
বাহ, অত্যন্ত চিত্তাকর্ষক ব্যাপার তো। তা তিনি কি তাদের লক্ষ্য করেছিলেন বা কথাবার্তা কিছু শুনেছিলেন?
না, একেবারে হতভম্ব হয়ে গেছিলেন তিনি। শুধু এইটুকু বলতে পারেন যে তাকে ম্যাজিক করে গাড়িতে তোলা হয়েছিল আর গাড়ি থেকে নামানো হয়েছিল। ওরা ছিল অন্তত দুইজন, তিনজনও হতে পারে। দেখুন মিস্টার হোম, আজ 15 বছর হলো আমরা ওখানে বাস করছি, কখনো এমন কোনো ঘটনা ঘটেনি। ঢের হয়েছে, টাকাই সব নয়, আজই আমি ওকে বাড়ি ছাড়া করবো।
থামুন থামুন মিসেস ওয়ারেন, হঠাৎ কোনো কিছু করে বসবেন না। এখন মনে হচ্ছে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় ব্যাপারটা, অনেক গুরুতর কাজ। পরিষ্কার বুঝেছি আপনার ভাড়াটে কোনো বিপদের সম্মুখীন, এবং এটাও বোঝা যাচ্ছে যে সেই শত্রুরা বাড়ির বাইরে তার জন্য ওঁত পেতেছিল, আর সকালের কুয়াশায় ভুল করে তার বদলে আপনার স্বামীকে পাকড়াও করে, আর ভুলটা যখন ধরা পড়ে তখন ছেড়ে দেয়। আমার খুবই ইচ্ছে আপনার ওই ভাড়াটেকে দেখি। কটা লাঞ্চ করেন তিনি?
বেলা একটা নাগাদ।
বেশ, তাহলে ওয়াটসন আর আমি যথাসময়ে হাজির হব। খাবারের ট্রেটা ভেতরে নেওয়ার সময় দরজার আড়াল থেকে সবই দেখব।
বেলা 12:30 নাগাদ মিসেস ওয়ারেনের বাড়িতে হোমস হাজির।
লুকোবার চমৎকার ব্যবস্থা হয়েছে, আর আয়নাটা এমন ভাবে রাখা হয়েছে যাতে অন্ধকারে বসেই দরজাতে স্পষ্ট দেখতে পাই।
এই কথা বলতে না বলতেই মিসেস ওয়ারেন চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে দূর থেকে একটা ঘন্টার শব্দ হংসে শুনতে পেলেন। বোঝা গেল রহস্যময় ব্যক্তিতেই ঘন্টা বাজিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনই এলেন মিসেস ওয়ারেন, তারপর বন্ধ দরজার পাশের চেয়ারের উপর সেটা রেখে চলে গেলেন। দরজার কোণে গুলি মেরে হোমসরা আয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে রইলেন। গৃহকর্তির পায়ের শব্দ মিলিয়ে যেতে দরজায় চাবি ঘোরানোর আর হাতল ঘোরানোর শব্দ, তারপর সরু সরু দুটো হাত বেরিয়ে এসে ট্রেটা তুলে নিল, কিন্তু পর মুহূর্তে আবার সেটা রেখে দিল। মুহূর্তের মধ্যেই একটা ময়লাটির সুন্দর মুখ এক পলক দেখা দিল ঘরের দরজার সামান্য ফাঁক দিয়ে, তারপরেই বন্ধ হলো দরজাটা। চাবিটা আবার খুলল, তারপরে সব চুপচাপ। হোমস ওয়াটসনের শার্টের হাতায় হ্যাঁচকে টান দিলেন, চোরের মতো দুজন নেমে আসলেন ছুরি দিয়ে।
বিকেল আবার আসবো, এ নিয়ে বাড়ি ফিরে আলোচনা করাটাই ভালো।
বেকার স্ট্রিটে এসে ইজি চেয়ারে এলিয়ে বসলেন হোমস এবং বললেন,
দেখলে তো আমার আন্দাজই ঠিক, বাসিন্দার বদল হয়েছে। যেটা আমি আন্দাজ করতে পারিনি তা হলো এখানে একজন স্ত্রীলোকের দেখা পাবো, এবং
কিন্তু উনি তো আমাদের দেখতে পেয়েছেন।
হ্যাঁ, অন্তত ভয় পাওয়ার মতো যে কিছু দেখেছেন তাতে সন্দেহ নেই। মোটামুটি এখন ব্যাপারটা পরিষ্কার আমার কাছে, কোনো ভয়ঙ্কর আসন্ন বিপদ থেকে এক দম্পতি আশ্রয় প্রার্থী। বিপদটা কত ভয়ঙ্কর তা আন্দাজ করা যেতে পারে সাবধানতার বহর থেকে। কোনো জরুরি কাজ পুরুষের আছে, এবং যতদিন না তার সমাধান হচ্ছে তিনি স্ত্রীকে সম্পূর্ণ নিরাপদ কোনো জায়গায় রাখতে চান। আর মিস্টার ওয়ারেনের উপর আক্রমণ থেকে বুঝতে হবে শত্রু এই বাসিন্দা পরিবর্তনের ব্যাপারটা জানে না, ভারী জটিল ব্যাপার, বেশ চিত্তাকর্ষক। এ মামলায় অনেক কিছু শিখবার আছে।
মিসেস ওয়ারেনের বাড়িতে যখন হোমসে পৌঁছলেন তখন লন্ডনের শীতের সন্ধ্যায় কুয়াশা খুব জাঁকিয়ে বসেছে। অন্ধকার হয়ে আসা ভাড়াটে বাড়ির বসবার ঘর থেকে উঁকি মেরে তাকাতে একটা মিটমিটে আলো সেই অন্ধকারের মধ্যে ফুটে উঠল। আলো দিয়ে যেন সংকেত দেখানো হচ্ছে, ফিসফিস করে হোমস বললেন,
জানালার কাছের কাছে উঁচু মুখ বাড়িয়ে করে কে যেন নড়াচড়া করছে। হ্যাঁ, তার ছায়া দেখতে পাচ্ছি। ও সে আবার তার হাতে একটা মোমবাতি। এবার সে মুখ ঘিরেছে এদিকে, অর্থাৎ যিনি সংকেত দেখাচ্ছেন তিনি নিশ্চিত হতে চান যে ভদ্রমহিলাটি লক্ষ্য করেছেন। আবার আলো ফেলা শুরু হলো। তুমিও দেখো, এ থেকে বুঝতে হবে কোন মহিলাকে সম্বোধন করা হচ্ছে। সাবধান সাবধান সাবধান, দেখো দেখো ওয়াটসন, আমার মনে হচ্ছে অত্যন্ত জরুরি খবর, এবং তা বোঝাবার জন্য তিনবার সংকেত করা হলো, কিন্তু সাতটা মতো আমি কি দেখি। দাঁড়াও, ওই যে আমার জানালার কাছে আসছে, একজন চোখে পড়া মানুষের ছায়া আর আলোর একটা শিকার জানালার কাছে দেখা গেল। অর্থাৎ আবার সংকেত শুরু হচ্ছে, এবার হচ্ছে আগের থেকে অনেক দ্রুত, এত দ্রুত যে হিসেব রাখায় কঠিন হয়ে উঠেছে। শিখে আসুন বিপদ, তাই না? আরে হ্যাঁ, বিপদের সংকেত তো ওজি 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 আবার একই একই হচ্ছে।
হঠাৎ নিভে গেল আলোটা। জানালাটা আবার অন্ধকারে ছেয়ে গেল। প্রকাণ্ড আলোকোজ্জ্বল বাড়িটার চারতলা যেন একটা অন্ধকার বেষ্টনীর মতো দেখাচ্ছে। সাবধানতা সূচক সেই সংকেতটাও হঠাৎ থেমে গেল। কি করে হলো, কে থামালো? এই একই চিন্তা একসঙ্গে ওয়াটসন এবং হোমসের মাথায় এলো। জানলার কাছে উঁত পেতেছিলেন মিস্টার হোমস। এক লাফে উঠে পড়লেন সেখান থেকে, বললেন,
ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে দেখা দিল। নিশ্চয় কোনো শয়তানের মধ্যে আছে। সংকেতটা কি কারণে এভাবে থেমে গেল এবং থেমে যেতে পারে?
হে স্ট্রিট ধরে দ্রুত এগোতে এগোতে পেছন ফিরে ছেড়ে আসা বাড়িটার দিকে তাকালেন ওয়াটসন। উপরের জানলায় অস্পষ্ট এক মানুষের ছায়া, কোনো স্ত্রীলোকের ছায়া সেটা। শক্ত হয়ে উৎসুক চোখে তাকিয়ে আছেন রাতের অন্ধকারের দিকে, আর দম বন্ধ করে অপেক্ষা করছে কখন আবার সেই বিচ্ছিন্ন সংকেত দেখা যাবে। হে স্ট্রিটের ফ্ল্যাটের দরজার কাছে লম্বা কোটে শরীর ঢেকে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে রেলিং এ হেলান দিয়ে। হলের আলোটা হোমসের মুখে পড়তে সে চমকে উঠল, চেঁচে উঠল,
এ কি মিস্টার হোমস?
আরে গ্রেগ সঞ্জীব, তা এখানে কি ব্যাপার?
আপনারা যে কারণে, আমিও সেই একই কারণে, কিন্তু আপনি কি করে এই মামলায় জড়িয়ে পড়লেন?
সূত্র আলাদা হলেও জ্বর সেই একই দেখা যাচ্ছে। আমি সংকেতগুলো গ্রহণ করছিলাম, সংকেতটা ওই জানলা দিয়ে আসছিল, হঠাৎ মাঝপথে ছিন্ন হয়ে গেল, তাই দেখতে যাচ্ছিলাম কি হলো। যাই হোক, মামলাটা যখন তোমার নির্ভরযোগ্য হাতে পড়েছে তখন আর আমার দরকার কি?
দাঁড়ান একটু, স্বীকার করতে বাধ্য হচ্ছি এ পর্যন্ত এমন কোনো মামলা আমার হাতে আসেনি যাতে আপনার সাহায্য পেয়ে আমি মনে জোর পাইনি। এই ফ্ল্যাটগুলো থেকে এটাই একমাত্র বেরোবার পথ, অতএব আর ওর পালাবার পথ নেই।
কিন্তু কে সে?
তাহলে তো মিস্টার হোমস আপনি স্বীকার করতে বাধ্য আমি আপনার উপর টেক্কা দিতে পেরেছি। এই বলে তিনি লাঠিটা সজোরে মাটিতে ঠুকলেন।
একটা চার চাকার গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল, একটা জোয়ান চাবুক হাতে নেমে এলো সেখান থেকে। লোকটা অলসভাবে ঘুরছিল, তাকে উদ্দেশ্য করে গ্রেগসন বললেন,
শার্লক হোমসের সাথে আলাপ করিয়ে দিচ্ছি, আর ইনি হচ্ছেন বিঙ্কারটনের আমেরিকান এজেন্সির মিস্টার লিভারটন।
ও, লং আইল্যান্ডের গুহা রহস্যের বিট, খুশি হলাম আপনার সাথে পরিচিত হয়ে।
আমেরিকান তরুণ ভদ্রলোকটি প্রশংসা শুনে লজ্জা পেলেন। তারপর তিনি বললেন যে,
মিস্টার হোমস, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটা, যদি জর্জিয়ানোকে ধরতে পারি।
কি বললাম? জর্জিয়ানো? মানে রেড সার্কেলের জর্জিয়ানো?
রাইট, গোটা 85 খুনের দায়ে অভিযুক্ত জর্জিয়ানোর পেছনে সেই নিউ ইয়র্ক থেকে আমি লেগে আছি। আর একটা সপ্তাহ হলো লন্ডনে আমি তার কাছাকাছি, এই আশায় যখন কোন সুযোগে আমি তার কলার চেপে ধরব, তাকে তাড়া করে এই ভাড়া বাড়িটার নিচের তলা পর্যন্ত আমি আর মিস্টার গ্রেগসন এসেছি, এবং এই বাড়ি থেকে বেরোবার এইটা ছাড়া আর কোনো পথ নেই। সুতরাং পালাবার কোনো প্রশ্নই ওঠে না। ও ভেতরে যাওয়ার পর যে তিনজন লোক বাড়িটা থেকে বেরিয়ে এসেছে হলপ করে বলতে পারি, তাতে কেউ জর্জিয়ানো নয়, বোধহয় কোনো স্যাঙ্গাতকে সংকেত করছে। মানে হলো সে হয়তো জানলার দিকে আমাদের দেখতে পেয়েছে, বা অন্য কোনো উপায় বুঝতে পেরেছে যে বিপদ আসন্ন এবং বাঁচতে হলে এক্ষুনি কিছু করা দরকার। আপনি কি বলেন মিস্টার হোমস?
চলুন এক্ষুনি গিয়ে নিজেদের চোখে পুরো ব্যাপারটা দেখে আসি।
তিনতলার বাঁ ফ্ল্যাটের দরজাটা ঈষৎ ফাঁক হয়েছিল, গ্রেগসন সেটা ঠেলে খুলে ফেললেন। ভিতরে কোনো আওয়াজের শব্দ নেই, এদিকে আলোরও লেশমাত্র নেই কোথাও। ওয়াটসন ম্যাচ জেলে গোয়েন্দাটি লণ্ঠনটা জ্বালালেন। শিখাটা কাঁপতে কাঁপতে যখন স্থির হল বিস্ময়ে হা হয়ে গেল সবাই। কার্পেটহীন মেঝের উপরে রক্তের একটা তাজা চিহ্ন, রক্তাক্ত পায়ের ছাপগুলো দরজার সামনের দিকে ফেরানো। ভিতরের একটা ঘর থেকে এসেছে সেগুলো। ভেতরের ঘরের গ্রেগসন আর সবাই পেছন থেকে তার কাঁধের উপর দিয়ে উঁকি মারলেন। ঘরটা খালি। সে ঘরের মাঝখানে একটা বিরাট আকৃতির এক ব্যক্তির দেহ দুমড়ে মুচড়ে পড়ে আছে, তার দাড়িগোঁফ পরিষ্কার করে কামানো, আর ওভাবে পড়ে থাকার ফলে তার মাথা ঘিরে কাঠের সাদা মেঝে প্রচুর রক্ত, দুই হাঁটু বুকের কাছে টানা, দুই হাতে যন্ত্রণাসূচক ভঙ্গিতে প্রসারিত, উপরের দিকে ফেরানো বাদামি রঙের সুপুষ্ট গলায় একটা ছুরি আমন বিদ্ধ, সাদা বাঁধটা উপরে রয়েছে। দৈত্যাকার হলে কি হয়, আঘাতের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কাঁটা ষাঁড়ের মতো একেবারে মিটিয়ে পড়েছে, তার ডান হাতের পাশে শিঙের হাতল দেয়া একটা দুইমুখ ছোড়া, আর নিকটে একটা ছাগলের চামড়ার দস্তানা পড়ে রয়েছে। আমেরিকান গোয়েন্দা মিস্টার লিভারটন হঠাৎ চিৎকার করে উঠলেন,
ব্ল্যাক জর্জিয়ান স্বয়ং!
মিস্টার হোম, এই জানলার মোমবাতিটা একই কি করছেন আপনি মোমবাতি দিয়ে?
ইতিমধ্যে হোমস এগিয়ে গিয়ে বাতিটা জেলে নিয়ে তিনি সেটাকে জানলার কাঁচের সামনে দৌড়াতে লাগলেন এদিক ওদিক, তারপর একবার অন্ধকারে উঁকি মারলেন, তারপর মোমবাতিটা নিভিয়ে দিয়ে ফেলে দিলেন মেঝের ওপর। বললেন,
মনে হয় এতে কাজ হবে।
এই বলে এগিয়ে এসে দাঁড়িয়ে রইলেন গম্ভীর ভাবে, আর দুই সরকারি গোয়েন্দা মৃতদেহ পরীক্ষা করতে শুরু করলেন। অবশেষে হোমস মন্তব্য করলেন,
আচ্ছা, যে তিনজন লোককে বাড়িটা থেকে বেরিয়ে যেতে দেখেছেন তাদের মধ্যে নিশ্চয়ই একজনের বয়স বছর 30-এর, আর তার গালে কালো দাড়ি, রং কালচে আর মাঝারি ধরনের গরম, সেই বোধ হয় আসল কালপিট। তার বর্ণনা আমি হুবহু করতে পারি, আর তার পায়ের ছাপ তো চমৎকার দেখা যাচ্ছে। ওকে ধরবার পক্ষে এটুকু যথেষ্ট হওয়া উচিত। আমাদের এই মহিলাটির সাহায্য নিতে হবে।
এক কথায় সবাই তাকালেন পেছনের দিকে। দেখা গেল দরজায় ছবির মতো দাঁড়িয়ে আছেন এক দীর্ঘ দেহি সুন্দরী মহিলা, ব্লুমসবেরির রহস্যময় বাসিন্দা। মহিলাটি ধীরে ধীরে এগিয়ে এলেন, তার ফ্যাকাশে মুখে আশঙ্কার ছাপ। তারপর হঠাৎ থেমে তিনি সপ্রশ্ন দৃষ্টিতে মেঝের উপর কালকে দেহটার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি সব বলতে লাগলেন। তারপর হঠাৎ হঠাৎ ভদ্রমহিলা লাফিয়ে উঠলেন খুশিতে, আর হাততালি দিয়ে নাচতে শুরু করলেন সমস্ত ঘরটা ঘুরে ঘুরে। আর তখন তার মুখে অনর্গল বেরিয়ে আসছিল ইতালীয় ভাষায় উচ্ছ্বাস। তারপর নিজের পরিচয় দিয়ে বললেন,
আমার নাম অ্যামিলিয়া লুক্কা, আমার স্বামীর নাম জেনারো লুক্কা, নিউ ইয়র্ক থেকে এসেছি আমরা। জেনারো কোথায়? এই তো মুহূর্তখানিক আগে সে আমায় ওই জানলা দিয়ে ডাকলো, আর সঙ্গে সঙ্গে আমি দৌড়তে দৌড়তে এলাম।
আসলে আমি দেখেছি আপনাকে মোমবাতির সংকেতে। আপনার সংকেতটা তো বিশেষ কঠিন নয় এবং আপনার এখানে আসার প্রয়োজনও ছিল, এবং আমি জানতাম যে ভিএন এই অক্ষর কথা সংক্ষেপে জানালেই আপনি এসে পড়বেন।
জানি না আপনি আপনি কেমন করে এসব জানলেন। ইউসেপি জর্জিয়ানো কি করে সে বুঝেছি, এবার বুঝতে পেরেছি। জেনারো, আমার জেনারো, অতুলনীয় জেনারো এ কাজ করেছে। সমস্ত বিপদ আপদ থেকে আমায় আড়ালে রেখে বলিষ্ঠ হাতে দমকটাকে বধ করেছে।
মিস্টার গ্রেগসন মিসেস লুকাকে গ্রেপ্তার করতে যাচ্ছিলেন, হোমস বাধা দিয়ে বললেন,
এক মিনিট গ্রেগসন, আমার মনে হচ্ছে সমস্ত ঘটনাটা জানবার জন্য আমরা যেমন উৎসুক, তেমনি উৎসুক ইনিও জানবার জন্য।
হোমস মিসেস লুকাকে বললেন,
সমস্ত ঘটনা খুলে বললে আপনার স্বামীর পরম উপকার করা হবে। আপনি নিশ্চয়ই আপনার স্বামীর মঙ্গল চান, আর নিশ্চয় বলতে চান যে উনি যা করেছেন তাতে হত্যার কোনো মনোবৃত্তি ছিল না।
ঠিক আছে বলছি, জর্জিয়ানো যখন মারা গেছে তখন আর আমার কোনো ভয় নেই, আর পৃথিবীতে এমন কোনো বিচার বা আইন থাকতে পারে না যে তাকে হত্যার জন্য আমার স্বামীকে অপরাধী সাব্যস্ত করতে পারে। নেপলসনের নিকটবর্তী পসিলিপ্পোয় আমার জন্ম। আমার বাবা অগাস্টো বেরিলি ছিলেন ওখানকার প্রধান উকিল, এবং একসময় তিনি ছিলেন ও অঞ্চলের ডেপুটি জেনারো, বাবার অধীনে কাজ করত। ক্রমে আমি তার প্রেমে পড়ি। জেনারোর না ছিল অর্থ বা প্রতিপত্তি, কিছুই ছিল না, কেবল রূপ আর শক্তি আর কর্মকুশলতা ছাড়া। সেজন্য বাবা বিয়ের প্রস্তাবে রাজি হলেন না। তখন আমরা বাড়িতে পালিয়ে বিয়ে করি, আর আমার গয়নাগাতি বিক্রি করে আমেরিকায় যাওয়ার পথ খরচ সংগ্রহ করি। এটা হলো 4 বছর আগের ঘটনা। সেই থেকে আমরা নিউ ইয়র্কে রয়ে যাই। সেখানে টিটো ক্যাস্টেলোর নামে এক শক্তিশালী ব্যক্তিকে জেনারো তার বন্ধু হিসেবে পায়। তাকে একবার আমার স্বামী গুন্ডাদের হাত থেকে বাঁচায়, সেই থেকেই আমাদের বন্ধুত্ব হয়। ভদ্রলোক ফলের ব্যবসায়ী, নিউ ইয়র্কের প্রধান আমদানিকারক সংস্থা ক্যাস্টলাট ও জাম্বার প্রধান শরিক ছিলেন তিনি। 300 বেশি লোক সে ব্যবসায় কাজ করত। সিনোর জাম্বা অশক্ত ছিলেন, তাই ক্যাস্টেলটের হাতে ছিল ব্যবসার সমস্ত ক্ষমতা। আমার স্বামীকে ক্যাস্টেলট চাকরি দিয়েছিলেন একটা শাখা প্রধানের পদে। ক্যাস্টেলট ছিলেন আজীবন কুমার। তিনি আমার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করতেন যেন আপন সন্তান তিনি, আর আমরাও স্বামীর স্ত্রীতে তাকে পিতার মতো ভালোবাসতাম। ব্রুকলিনে আমরা একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েছিলাম, বেশ সুখে ছিলাম। এমন সময় আমাদের ভাগ্যাকাশে দুর্যোগ ঘনিয়ে এলো। একদিন রাতে যখন জিনারো বাড়ি ফিরল, তার সঙ্গে এলো তারই দেশের একজন লোক, তার নাম জর্জিয়ানো। তারপর থেকে বারে বারে যখন তখন সে আসতে লাগলো। জেনারেল তাকে দেখে অখুশি হতো। বেচারা ফ্যাকাশে মুখে বসে থাকতো অন্য মনস্ক হয়ে। প্রথমটায় ভাবতাম আমার স্বামী শুধু ওকে অপছন্দই করে, পরে বুঝলাম শুধু অপছন্দ নয়, তাকে সাংঘাতিক ভয় পায় আমার স্বামী, ভয় কুঁকড়ে থাকে সে। একদিন আমার স্বামীকে ব্যাপারটা খুলে বলবার জন্য জেদ ধরে বসলাম। তার ফলে আমার স্বামী যা বললেন তা শুনে আমার বুকের রক্ত পর্যন্ত হিম হয়ে গেল। উদ্দাম যৌবনে যখন আমার স্বামীর মনে হয়েছিল সমস্ত পৃথিবী যেন বিরুদ্ধাচরণ করছে, আর জীবনের অবিচারে যখন সে পাগলের মতো হয়ে উঠেছিল, রেড সার্কেল নামে এক নিয়াপলিটান সংঘে সে যোগ দিয়েছিল। সেই সংঘের সভ্য হতে গেলে তাদের যেসব গোপন তথ্য জানানো হয় অতি ভয়ঙ্কর সেসব, এবং একবার তার আওতায় পড়লে আর নিষ্কৃতি নেই। আমেরিকা পালিয়ে আসার পর জেনারেল মনে হয়েছিল হয়তো জন্মের মতো তার কবল থেকে পরিত্রাণ পাওয়া গেছে। তাই যখন একদিন রাস্তায় আবার সেই ব্যক্তির দেখা পেল যে তাকে দীক্ষা দিয়েছিল, কি আতঙ্কই না আমাদের হয়েছিল। এ হলো সেই দৈত্যাকৃতি জর্জিয়ানো, দক্ষিণ ইতালিতে যার নামই হয়েছিল মৃত্যু, কারণ হাতের কুনুই পর্যন্ত তার ছিল রক্ত কলঙ্কিত। ইতালির পুলিশকে এড়ানোর জন্য সে নিউ ইয়র্কে আসে এবং সেখানেও তার বাড়িতে এই ভয়ঙ্কর সংঘের এক শাখা প্রতিষ্ঠা করে। এসব কথা জেনারেল আমায় বলেছে, আজ একটা সমন দেখায় যেটা সেদিনই তার কাছে আসে। তার উপর একটা লাল বৃত্ত আঁকা, তাতে লেখা এক বিশেষ দিনে একটা সভা বসবে, সেখানে তার উপস্থিতির নির্দেশ দেওয়া আছে। এমনিতেই অতি বিশ্রী ব্যাপারটা, কিন্তু এর পরে যা হলো কিছুই নয় তার তুলনায়। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম প্রায় জর্জিয়ানো আমাদের বাড়িতে এসে আমার সঙ্গেই বেশি কথা বলতে চাইত, এবং যখন আমার স্বামীর সঙ্গে কথা বলত তখনও তার বন্য জন্তু সুলভ দুই চোখ থাকতো সর্বদাই আমার ওপর নিবদ্ধ। একদিন রাতে সে বলেই ফেলল সে আমাকে ভালোবাসে। জেনারেল ফেরেনি বাড়িতে তখনও, জোর করে ঘরে ঢুকে আমাকে বলিষ্ঠ বাহু দিয়ে পশুর মতো চেপে ধরে চুমোয় চুমোয় ভরিয়ে ফেললো আর অনুরোধ করলো তার সঙ্গে চলে যেতে। আমি তখন মুক্তির জন্য ছটফট করছি, এমন সময় জেনারেল এলো এবং সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করলো। জর্জিয়ানো তার বিশাল দেহ ঘুরিয়ে জেনারেলকে মেরে অজ্ঞান করে দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তারপর আর সে ফেরেনি। এক মারাত্মক শত্রু তৈরি হলো সেদিন। কদিন পরেই বসলো সেই সভা। জেনারেল যখন ফিরল তার মুখ দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে ভয়ঙ্কর একটা কিছু ঘটে গেছে। সঙ্গে টাকাটা উঠত ধনী ইতালীয়দের ব্ল্যাকমেল করে এবং না দিলে প্রহারের ভয় দেখিয়ে। মনে হয় আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু ক্যাস্টেলটের কাছেও টাকা চাওয়া হয়েছিল, কিন্তু তিনি ভয়ের কাছে নথি স্বীকার করেননি এবং নোটিশগুলোর ওপর তিনি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় ঠিক হয় এমনই ভয়ঙ্কর শাস্তি তাকে দেয়া হবে যা হবে উদাহরণস্বরূপ, ভবিষ্যতে যাতে আর কেউ এমন সাহস না করে। ঠিক হয় বাড়ির শুদ্ধ তাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া হবে। পরদিন দুপুরে লন্ডনে চলে আসার আগে ক্যাস্টেলটের বিপদ সম্বন্ধে তাকে অবহিত করা হলো, কিন্তু আমাদের ধারণা মতো শত্রুরা একেবারে ছায়ার মতো আমাদের পেছনে লেগে রইল। তারপরে সব ঘটনা তো আপনারা সবাই জানেন। আগে চলে আসার ফলে যে কয়দিনের সুযোগ আমাদের মিলেছিল, আমার প্রিয়তম জেনারো আমার জন্য এমন একটা ব্যবস্থা সেটা লাগালো যাতে কোনো রকম বিপদ আপদই আমাকে স্পর্শ করতে না পারে। আমার নিজের জন্য এমন ব্যবস্থা করলো যাতে বিনা বাধায় আমেরিকার ইতালির পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। আমি নিজেও জানতাম না সে কোথায় থাকে এবং কিভাবে থাকে, খবর পেতাম কাগজের বিজ্ঞাপন মারফত। একদিন জানলা দিয়ে তাকাতে দেখলাম দুইজন ইতালীয় আমার বাড়িটা লক্ষ্য করছে। বুঝতে বাকি রইল না যেমন করে হোক জর্জিয়ানো আমার ডেরা আবিষ্কার করেছে। শেষ পর্যন্ত জেনারেল আমার বিজ্ঞাপন মারফত জানায় কোন একটা বাড়ির জানলা থেকে আমার সংকেত করবে, কিন্তু সংকেতগুলো যখন আসতে থাকলো দেখলাম সেগুলো কেবলমাত্র সাবধান বাণী ছাড়া আর কিচ্ছু নয়, এবং সেগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। মনীষী খুব পরিষ্কার বুঝতে পেরেছিল যে জর্জিয়ানো খুব কাছাকাছি এসে পড়েছে, এবং ঈশ্বরকে ধন্যবাদ জর্জিয়ানোর জন্য সে তৈরি হয়েছিল। এখন ভদ্রমহোদয়গণ, আপনাদের জিজ্ঞাসা করি, যা ঘটেছে এজন্য কি আমাদের আইনের হাতে কোনো ভয় আছে? কোনো বিচারপতি, কোনো আইন কি আমার জেনারোকে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করতে পারে?
আপনাদের ব্রিটিশ আইন কি বলবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই মহিলার স্বামী নিউ ইয়র্ক পুলিশের কাছে প্রচুর ধন্যবাদ পাবেন।
Well, in the merry month of May, now from me home, I started left the girls and threw a million broken hearted to lose a father dear. Kiss me, darling mother, drank a pint of beer, me breathing tears, but mother than up to reach the colony where I was born. God, it's out the God, it's on the coast, and God, it's a brand new pair of brokers, that's the love of the bugs and Christ.
This track was downloaded from FusionBD.com.